খোদার অনন্য নিয়ামত হলেন অলিগান, এ বিশ্ব হল দেহ প্রাণ হলেন অলিগান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে আজকের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা ইনশাআল্লাহুল করিম আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে যে কোনো একজন আল্লাহ তাআলা নেক বান্দার চরিত্রের একটি দিক নিয়ে ইনশাআল্লাহুল করিম আলোচনা করব। আসুন আলোচনার শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই। ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে ইনশাআল্লাহুল করিম সওয়াবের পরিমাণও তত বেড়ে যাবে। আসুন নিয়ত করে নিই, অনুষ্ঠানটি দেখব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দিন শিখার নিয়তে, এবং যা শুনবো তা চেষ্টা করব আমল করার জন্য। নিজেদের যেন আমাদের আমলের মধ্যে বাস্তবায়ন হয়, পাশাপাশি নেকির দাওয়াত স্বরূপ অপর ভাইয়ের নিকটও পৌঁছিয়ে দেব। দুরুদে পাকের ফজিলত সুবহানাল্লাহ অসংখ্য রয়েছে, যে আমরা মাদানী চ্যানেল বাংলার প্রতিটি অনুষ্ঠানে শুরুতে শুনে থাকি, মাঝখানেও হয়, শেষেও হয়। আলহামদুলিল্লাহ কিবলা শাইকে তারিকাত আমির আলে সুন্না দামাত বারাকাতুমুল্লা আলী আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন যেন প্রত্যেকটি মুহূর্ত দুরুদে পাকের ভালোবাসার মধ্যে যায়। কেননা দুরুদে পাকের ফজিলতই এমন রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার প্রতি দুরুদে পাক লিখল, তবে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে লেখা থাকবে, ফেরেশতারা লেখকের জন্য অর্থাৎ যে ব্যক্তি লিখেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ, দুরুদে পাক কিতাবে লেখারও কেমন ফজিলত রয়েছে। আল্লাহ করিম আমাদেরকেও সদা সর্বদা দুরুদে পাক পাঠ করা, লেখা, বলা, শোনা, ভালোবাসার তৌফিক দান করুক। আসুন একবার দুরুদে পাক পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহিল করিম আল্লাহওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে আমরা গত পর্বেও আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের জীবনী থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা আলোচনা করেছি। আজকেও ইনশাআল্লাহুল করিম এমন একজন আল্লাহর নেক বান্দা সম্পর্কে শুনবো যার কথা আমরা প্রায় সময় মাদানী চ্যানেলে শুনে থাকি। সুবহানাল্লাহ, যিনি তাবি বুজুর্গ ছিলেন, যিনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সহবত লাভ করেছেন, তাদের সঙ্গলাভ করেছেন, তাদের জিয়ারত করেছেন, জিয়ারত দ্বারা তিনি ধন্য হয়েছেন। তিনি কে ছিলেন ওনার নাম শুনবো। আসুন ওনার নাম শোনার আগে আমরা ওনার পরিচয় আমরা জেনে নিই। তিনি কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন বংশের সাথে তার সম্পৃক্ততা ছিল। বর্ণিত রয়েছে তিনি রহমাতুল্লাহ 130 জন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেন। তাদের মধ্যে 70 জন বদরি অর্থাৎ বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি ছিলেন। সুবহানাল্লাহ, ওই বুজুর রহমাতুল্লাহের জন্ম মদিনাতুল মুনাওয়ারায়, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে হয়েছিল। জন্মের পর তাকে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমত উপস্থিত করা হলো। তার ইচ্ছা অনুযায়ী তার নাম রাখা হয়েছিল। সুবহানাল্লাহ, ইমাম হাসান ওই বুজুর রহমাতুল্লাহ যার নাম স্বয়ং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন, উনি কে ছিলেন? উনি ছিলেন যুগশ্রেষ্ঠ তাবি বুজুর রহমাতুল্লাহ হযরতে সাইয়েদুনা হাসান বসরি রহমাতুল্লাহ। জি হ্যাঁ, হাসান বসরি রহমাতুল্লাহ হাসান নামটি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, তিনি রেখেছিলেন, তার ইচ্ছা অনুযায়ী রাখা হয়েছিল। আর হাসান বসরি রহমাতুল্লাহ এর ইনশাআল্লাহ জীবনের এক চরিত্রের এমন একটি দিক নিয়ে আমরা আলোচনা করব যা থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষার বিষয় রয়েছে। প্রত্যেক আল্লাহওয়ালাদের প্রতিটি কাজই শিক্ষার বিষয়, প্রত্যেক আল্লাহওয়ালাদের কথা, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, এটা যে অঙ্গভঙ্গি, বলার যে মানে ধরন রয়েছে, সেটা থেকেও আমাদের শিক্ষার বিষয়। কারণ ওরা আল্লাহওয়ালা ছিলেন, কারণ তাদের মধ্যে আল্লাহ পাক এমন গুণ দিয়েছেন যে প্রত্যেকটি বিষয় থেকে মানুষ তাদের জন্য কিছু না কিছু উপকার পেত, এই জন্যই তারা আল্লাহর নেক বান্দা। হাসান বসরি রহমাতুল্লাহর চরিত্র অসংখ্য এমন দিক রয়েছে যেগুলো থেকে আমাদের জন্য শিক্ষা। তার মধ্যে বর্ণিত রয়েছে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ অনেক বড় আলিম, দুনিয়া বিমুখ, অনেক বড় নেককার, ধর্মপরায়ণ ইবাদতকারী ছিলেন। ইলমে দিনের প্রভাব ও ইবাদতের নূর তার চেহারায় চমকাত, তার চেহারার মধ্যে ফুটে উঠত সুবহানাল্লাহ। এমনকি কেউ তাকে কোনো দিন না দেখলেও চিনে ফেলত। একবার এক অপরিচিত লোক বসরায় আসলো, হয়তো সে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে চিনত না, তার সাথে পরিচয় ছিল না, কোনোদিন দেখেনি। সুতরাং ওই ব্যক্তি কারো নিকট হাসান বসরি রহমাতুল্লাহ আলাই সম্পর্কে জিজ্ঞাসা করলো। তখন তাকে বলা হলো, মসজিদে যাও, সেখানে এমন ব্যক্তিকে দেখবে যে যার মতো তুমি কখনো আর কাউকে দেখোনি, বাস ধরে নিবে তিনি হাসান বসরি। যে তুমি মসজিদে চলে যাও, যাওয়ার পর তুমি এমন ব্যক্তিকে দেখবে যাকে দুনিয়ার অন্য ব্যক্তিদের সাথে তুমি মিল করতে পারবে না, তিনি সম্পূর্ণ আলাদা, এমন ব্যক্তি তুমি কাউকে কোনোদিন দেখোইনি, আর তিনি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। কেন? কারণ তার চেহারার মধ্যে ইবাদত আর ইলমে দিনের নূর চমকাত, ফুটে উঠত। এই ছোট্ট একটি ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এটা যে ইলমে দিনের কারণে, ইবাদতের কারণে আল্লাহ পাককে রাজি করার জন্য যে বান্দা যখন ইবাদত করে, সেই ইবাদতের নূর আল্লাহ পাক তার চেহারার মধ্যে দিয়ে দেয়। জি হ্যাঁ, ইবাদত করার কারণে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পায়, আর ইবাদত না করার কারণে গুনাহের একটা দুনিয়াবী ক্ষতি এটা যে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ নেক বান্দা, রাতের পর রাত ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, যারা পাঁচ অক্ষ নামাজ জামাত সগর আদায় করে, যারা ইবাদত করে, তাদের চেহারা দেখলে এমনি বোঝা যায় সে নেককার। কারণ নেককারদের চেহারার মধ্যে আল্লাহ পাক সেই একটা নূর দিয়ে দিয়েছেন, আলো দিয়ে দিয়েছেন, একটা মানুষ তাদেরকে দেখলে আকৃষ্ট হয়ে যায়, মানুষ তাদের প্রতি দুর্বল হয়ে যায়, কারণ এরাও ছাল্লাওয়ালা। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইবাদত করা, হাস চেহারা সৌন্দর্যের জন্য নয়, আল্লাহ পানা এমন যেন না হয় যে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করার নিয়ে তো আমি ইবাদত করলাম, চেহারার সৌন্দর্য আমি বৃদ্ধি করার জন্য মানুষ যেন আমার দিকে ধাপিত হয়, মানুষ যেন আমাকে সুন্দর বলে, নেককার বলে, ওই জন্য ইবাদত, এই জন্য না, আমি ইবাদত করবো আল্লাহর জন্য, আর আল্লাহ আমার দুনিয়াকেও সুন্দর করবে, আখেরাতও সুন্দর করে দেবে। চেহারা সৌন্দর্য তো দুনিয়াতে প্রয়োজন, হ্যাঁ দুনিয়ায়, কবর তো চেহারা সৌন্দর্য কোনো কাজেই আসবে না, কবর আখেরাতে তো এমন হবে না যে আমি সুন্দর, এই জন্য আমার কোনো হিসাব নিকাশ হবে না, এই জন্য আমার কোনো সওয়াল দেওয়া হবে না, এমনটা না। আল্লাহ কারিম আমাদেরকে প্রকৃতপক্ষে নেককার বানিয়ে দিক। আমাদের চেহারা, আমাদের পোশাক, আমাদের চাল চলন, অর্থাৎ জাহের, আমাদের যে অভ্যন্তর না, আমাদের যেটা প্রকাশ্য, জাহের যেমন সুন্দর, আল্লাহ পাক আমাদের অভ্যন্তরকে, বাতিনকে আরও সুন্দর বানিয়ে দিই। শুনছিলাম ইমাম হাসান বসরি রহমাতুল্লাহের জীবনী থেকে তার একটি ঘটনা। এক ব্যক্তি ছিল যার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, যে খুবই অত্যাচারী শাসক ছিল। এবং একদিন হাজ্জাজ বিন ইউসুফ হজরতে খালিদ বিন সাফওয়ান রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলো, এই বসরার সর্দারকে। হজরতে সাফওয়ান রহমাতুল্লাহ বললেন যে এই শহরের সর্দার হচ্ছে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, এটা কিভাবে? তো সাফওয়ান রহমাতুল্লাহ বললেন যে হাকিকি সর্দার তো হাসান বসরি রহমাতুল্লাহ, কেননা লোক ইলমে দিন শিকার ক্ষেত্রে তার মুখাপেক্ষী, কিন্তু হাসান বসরি রহমাতুল্লাহ কোনো বান্দার প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ পাকের শপথ, আমি বসরার কোনো সম্মানিত ব্যক্তিকে এমন দেখিনি যে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহের খিদমতে উপস্থিত হওয়ার আকাঙ্ক্ষা করেনি। এমন ব্যক্তি নেই যারা হাসান বসরির সহবত পাওয়ার আকাঙ্ক্ষা তার অন্তরে ছিল না। সুবহানাল্লাহ, সকলেই তার ওয়াজ, তার বয়ান শোনার জন্য আগ্রহ রাখে, তার খিদমতে হাজির দেওয়ার খুবই আগ্রহী। এটা শুনে হাজ্জাজ বিন ইউসুফ এটা বলল যে ওয়াল্লাহ, আল্লাহ পাকের শপথ, তিনিই হলেন আসল সর্দার। কারণ যেহেতু মানুষ তার দিকে ধাপিত, যেহেতু মানুষ ইলমে দিন শিখার জন্য তার উপর নির্ভর, তার মুখাপেক্ষী, তাহলে তিনি সর্দার রয়েছে, তিনি বাদশাহ রয়েছে। হ্যাঁ, তো ইলমে, এইটা থেকে শিক্ষার বিষয় হচ্ছে ইলমে দিন, দিনের জ্ঞান মানুষকে উচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে দেন। দিনের জ্ঞান, ইলমে দিন মানুষকে ক্ষমতার আসনে বসিয়ে দেয়। ইলমে দিনের কারণে মানুষের সম্মান বৃদ্ধি পেয়ে যায়। দেখবেন যে যারা প্রকৃতপক্ষে আলিমে দিন রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাবদ্ধ যারা আলিমে দিন রয়েছে, ইলমে দিনের খাজানা যাদের কাছে রয়েছে, মানুষ তাদের দিকে ধাপিত হয়। এই জামানায় আমরা দেখি কেবলা শাইখা তরিকা আমির আহলে সুন্নাতকে, পুরো দুনিয়ার মানুষ ওনাকে দেখার জন্য পাগল হয়ে আছে। পুরো দুনিয়াবাসী ওনার কিছুক্ষণের সহবত, কিছুক্ষণের ওনার সঙ্গ লাভ করার জন্য সবার দিলে এটা আকাঙ্ক্ষা। আমাদের বাংলাদেশের থেকেও আমাদেরও এটা মনের আকাঙ্ক্ষা যে আমির আহলে সুন্নাত কোনো দিন বাংলাদেশে তাশরিফ নিয়ে আসবেন, আমরা ওনার জিয়ারত করব, ওনার সাথে মুসাফা না হোক কমপক্ষে ওনাকে দূর থেকে একটা দেখব। এই যে আকাঙ্ক্ষা, এটা আল্লাহ পাকের একটা দয়া। তো ইলমে দিনের কারণে মানুষের সম্মান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ পাক মানুষের অন্তরে ওই আলিম ব্যক্তির, ইলম যে হাসিল করেছে, তার সম্মানকে বসিয়ে দেন। কিন্তু আমাদের হয় কি, ইলমে দিন অর্জন করার সময় আমাদের থাকে না। দুনিয়াবি অনেক জ্ঞান আমরা অর্জন করে থাকি, দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদের অলসতা আসে, আমাদের উদাসীনতা আসে, যখনই বলা হয় ইলমেদিন অর্জন করার জন্য কোনো মাদানী কাফেলা সফর করুন, আমার সময় নেই, সাপ্তাহিক ইজতেমায় আসুন, আমার সময় নেই, কিছুক্ষণ মাদানী চ্যানেল দেখি, আমার সময় নেই, সময় আছে তো আমার অহেতুক কাজের মধ্যে, ইউটিউবের মধ্যে, মোবাইলের মধ্যে, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে, প্লে স্টোরের মধ্যে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মধ্যে আমাদের সময় সেখানে চলে যায়, কিন্তু ইলমেদিন শেখার ক্ষেত্রে আমরা অনেক বেশি অমনোযোগী। এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত হচ্ছে প্রতিদিন ইলমেদিন অর্জন করা, নির্দিষ্ট সময় বানিয়ে নেওয়া যে এই সময়টা আমি দিনের জ্ঞান অর্জন করব, কোরআনের পাকে তেলাওয়াত শিখব, কোরআনের পাক থেকে আমি তেলাওয়াত শ্রবণ করব, আমি একটা হাদিসে মুবারাকা শুনব বা হাদিসে মুবারাকা পড়ব বা একটা কিতাব আমি অধ্যয়ন করব, নামাজের একটা মাসাইল পড়ব, নামাজের একটা মাসাইল শিখব, ওযুর একটা ফরজ শিখব, এগুলোই তো ইলমেদিন। এই ইলমেদিন শেখার কারণে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হবে, দুনিয়া তো আমাদের সহজ হবে, আখেরা তো আমাদের সহজ হবে, আমাদের ইবাদতও স্বাদ আসবে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দুনিয়াতে সম্মানও বৃদ্ধি পাবে। আর হাসান বসির রহমতুল্লাহ এর ঘটনা থেকে এটাই শিক্ষা, যেন আমরা ইলমেদিন শিখার মধ্যে লেগে যাই, আমরা যেন ইলমেদিন অর্জন করার ক্ষেত্রে কোনোদিন অলসতা না করি। আল্লাহ করিম আমাদেরকে ইলমেদিন অর্জন করার তৌফিক দিক। ইলমেদিন অর্জন করার অনন্য মাধ্যম, অনেক সহজ মাধ্যম দাওয়াত ইসলামী, যে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আমাদের ঘরে ঘরে রয়েছে, মোবাইলে ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, সব জায়গায় দাওয়াত ইসলামী প্ল্যাটফর্ম রয়েছে। আমি মোবাইল নিজের যদি চাই, নিজের ঘর থেকে আমি ইলমেদিন অর্জন করতে পারবো, দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল ব্যবস্থা করে দিয়েছে। আর যদি এটা চাই যে আমি অন্য এলাকায় গিয়ে, অন্য শহরে গিয়ে যদি চাই আমি ইলমেদিন অর্জন করব, মানুষকে নেকির দাওয়াত দেবো, মানুষকে ইলমেদিনের দাওয়াত দেবো, তাহলে সেটার জন্য অনন্য সুযোগ হচ্ছে মাদানী কাফেলা। প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে শুক্র শনি রবিতে তিন দিনে মাদানী কাফেলা সফর হয়। আমি আপনাকেও বলবো ইলমেদিন শিখার জন্য আমরাও মাদানী কাফেলা সফর করি, ইনশাআল্লাহ তারা বরকতি বরকত পাওয়া যাবে, সাওয়াবও পাওয়া যাবে, আল্লাহর মসজিদে থাকার সৌভাগ্য হবে, নেকির দাওয়াত দেওয়ার সৌভাগ্য হবে, আবার ইলমেদিনের খাজানাও আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শুনছিলাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহের জীবনী, ওনার যে চরিত্রের একটি ঝলক সুবহানাল্লাহ বর্ণিত রয়েছে। একবার হাসান বসরি রহমতুল্লাহ হজের জন্য তিনি রওনা হলেন, কিছু লোক তার সাথে ছিল, রাস্তায় কিছু লোকের পিপাসা লাগলো, পানি পান করার জন্য কূপের সন্ধান করা হলো, কূপ তো পেয়ে গেল কিন্তু তাতে রশি কিংবা বালতি কিছুই ছিল না। এখন চিন্তা ছিল যে কূপ থেকে পানি কীভাবে নিবে। সুতরাং পুরো ঘটনা ইমাম হাসান বসির রহমতুল্লাহ দরবার আরজ করা হলো। তিনি বললেন, যখন আমি নামাজে লিপ্ত হব তখন তোমরা পানি পান করে নিও। সুতরাং যখন ইমাম হাসান বসির নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, তখন হঠাৎ কূপ থেকে পানি আপনা আপনিভাবে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে গেল। যে পানি নিচে ছিল হাসান বসির রহমতুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন, পানি উপরে উঠে গেল সুবহানাল্লাহ। সকলে ভালোভাবে তাদের পিপাসাকে নিবারণ করলেন, পানি যে প্রয়োজনীয়তা ছিল সেটাকে তারা মিটিয়ে নিলেন। এর মধ্যে একজন ব্যক্তি সাবধানতা বশত কিছু পানি কলসিতে রেখে নিল, সে কারণে ওই কূপের জোশ একেবারে শেষ হয়ে গেল। এতে ইমাম হাসান বসির রহমতুল্লাহ বললেন, তোমরা আল্লাহ পাকের উপর ভরসা করনি, এটি হলো তার পরিণাম। যে তোমরা যদি আল্লাহ পাকের উপর ভরসা করতে, যে আল্লাহ পাক কোনো মাধ্যম ছাড়া, কিছুই ছাড়া, কোনো ওসিলা ব্যতীত আল্লাহ পাক স্বয়ংক্রিয়ভাবে নিচের পানিকে উপরে উঠে দিয়েছে, তাহলে সে আল্লাহ পাকের প্রতি তোমরা কেন ভরসা রাখনি। তো হাসান বসির রহমতুল্লাহ এটা বললেন। অতপর ওই এই হজের মুবারক কাফেলা সামনে অগ্রসর হলো। ইমাম হাসান বসির রহমতুল্লাহ রাস্তা থেকে কিছু খেজুর তুলে নিয়ে মানুষদেরকে দিলেন, লোকেরা খেজুর খেলো, দেখলো এসব খেজুরের বিচিগুলো স্বর্ণের ছিল। লোকেরা সেই বিচিগুলো বিক্রি করে খাদ্যদ্রব্য ক্রয় করে এবং তা থেকে কিছু সৎকা করলো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে দুটি শিক্ষার বিষয়। প্রথমত হচ্ছে ইমাম হাসান বসির রহমতুল্লাহ কারামত কেমন ছিল, উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, পানি উপরে উঠে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে উনি যে খেজুর মানুষকে দিয়েছিলেন সেগুলোর বিচিও স্বর্ণ ছিল, খেজুর তারা খেয়ে উপকৃত হয়েছে এবং খেজুরের যে বিচি ছিল সেটা থেকেও তারা উপকৃত হয়েছেন, তারা সেটাকে বিক্রি করে নিজেদের জন্য রাখতে পেরেছেন, আবার আল্লাহর রাস্তায় সাদকাও করতে পেরেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে ইমাম হাসান বসির রহমতুল্লাহ সেই মুবারকময় বাণী যে তোমরা আল্লাহ পাকের উপর আস্থা রাখো নি, আল্লাহ পাকের উপর তোমাদের ভরসা নেই। মনে রাখবেন, আল্লাহ পাকের উপর ভরসা না রাখলে যেমনইভাবে তাদের স্বয়ংক্রিয়ভাবে যে পানি উপরে উঠে গিয়েছিল সেই পানি জোশ কমে গেল, সেই পানি আবার নিচে চলে গেল, তেমনইভাবে এটা বোঝা গেল যে দুনিয়াতে যদি কেউ সফলতা অর্জন না করে থাকে, যে আমি দেখতেছি অনেক চেষ্টা করার পরও, অনেক আমি সাধনা করার পর, অনেক দিনের পরিশ্রম, কঠোর পরিশ্রম করার পরও আমার সফলতা আসছে না, তাহলে দেখতে হবে সেখানে আমার তাওয়াক্কুল রয়েছে কিনা, আল্লাহ পাকের উপর ভরসা রয়েছে কিনা। আমাদের হয় কি, দুনিয়াতে আমরা তো অনেক কাজই করি, কিন্তু তাওয়াক্কুল বিষয়টা, তাওয়াক্কুল নামক যে একটি নিয়ামত রয়েছে, আল্লাহ পাকের প্রতি যে ভরসার একটি বিষয় রয়েছে, সেটাতে আমরা অনেক গাফিলতি থাকে, আমাদের অনেক উদাসীন হয়, আমরা এ ব্যাপারে অলসতা হয়ে যাই, এ ব্যাপারে আমাদের অলসতা কাজ করে। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল না থাকার কারণে সেটা হচ্ছে বঞ্চিত হওয়ার কারণ। যে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে কূপের পানি আপনি আপনি নিচে চলে গেল, কারণ কি ছিল? আল্লাহ পাকের উপর ভরসা ছিল না। এখন আমি আপনি যখন দুনিয়ার কোনো কাজ করি, তখন আমাদের অন্তরে দেখি আমরা আল্লাহ পাকের উপর ভরসা রয়েছে কি না, আল্লাহ পাকের উপর ভরসা কতটুকু গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমনভাবে ভরসা করো যেমনইভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে, ভরসা করার হক রয়েছে, তবে তোমাদেরকে তেমনইভাবে রিজিক দেওয়া হবে যেমনইভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর বিকেলবেলা পেট ভর্তি করে ফিরে আসে। সাহাবি রসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে কিছু এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর পাখিদের অন্তরের মতো হবে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমাতুল্লাহ বলেন যে পাখিদের অন্তর আল্লাহ পাকের প্রতি উচ্চ পর্যায়ের ভরসা থাকে, তাদের অন্তরে ভয় অনেক বেশি, হিংসা বিদ্বেষ তাদের কাছে নেই। যেই মানুষের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যাবে তবে সে ফেরেস্তা হয়ে যায়, অর্থাৎ ফেরেস্তাদের বৈশিষ্ট্য হয়ে যায়, তার এগুলো ফেরেস্তাদের বৈশিষ্ট্য, তো যাদের অন্তরে এই বৈশিষ্ট্য চলে আসবে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে আনতে হবে, যেটা হাসান বসরির জীবনী থেকে আমরা শিখতে পেরেছি। প্রথমত তাওয়াক্কুল বিষয়টা আমাদেরকে আনতে হবে। তাওয়াক্কুল মানে এটা না যে আমি চেষ্টা করলাম না, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখলাম না, এটার নাম তাওয়াক্কুল না। এখানে আমাদের কিছু মিস্টেক হয়ে যায়, কেউ তাওয়াক্কুল করতে জানে, কেউ তাওয়াক্কুল করতে জানে না। আচ্ছা, কেউ আবার তাওয়াক্কুল তো করে কিন্তু চেষ্টা করে না, আচ্ছা কেউ চেষ্টা করে কিন্তু তাওয়াক্কুল করে না, উভয়টাই ভুল রয়েছে। চেষ্টাও করতে হবে, তাওয়াক্কুলও করতে হবে। আমি চেষ্টা করলাম না, চেষ্টা না করে আমি বসে রয়েছি, আল্লাহ পাক আমাকে রিজিক দিয়ে আমি খাবো, তো এমন তো হবে না যে আমার মুখের সামনে, হ্যাঁ মুখের সামনে এটা যদি কুদরতি ব্যবস্থা হয়ে যায় সেটা হবে, কিন্তু আমি চেষ্টা না করে যদি এক জায়গায় বসে থাকি যে আমি মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ আমাকে নিজেকে ব্যবস্থা করে দিবে, এমনটা না। আমাকে চেষ্টা করতে হবে, বের হতে হবে, কিন্তু বের হওয়ার মানে এটা না, আমি কাজ করার মানে এটা না, আমি কোথাও কোনো একটা কিছু করলাম তার মানে এটা না যে আমি আল্লাহর উপর থেকে ভরসা চলে যাবে। আমাদের হয় কি কোনো কাজে লেগে গেলাম, এখন আল্লাহর উপর থেকে আমাদের ভরসা চলে যায় যে আমার চেষ্টাতে আমি পেলাম। আচ্ছা, অনেকে সফলতা অর্জন করার পর এটাই বলে আমার চেষ্টা আমি পেয়েছি, কখনো কি আমরা এটা বলছি যে আমি আল্লাহ পাকের দয়ায় পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে দিয়েছে, এটা আল্লাহর দয়া ছিল, নাহলে আমার কি ওয়াকাদ রয়েছে, আমার কি ক্ষমতা রয়েছে, আমার কি এমন রয়েছে যে আল্লাহ পাকের দয়া ছাড়া আমি এটা পেয়ে গিয়েছি, আমার মধ্যে এমন কি রয়েছে যেটা আমি এত বড় একটা সম্মান পেয়ে গিয়েছি, না এটা আমার আল্লাহ পাকের দয়া, এটা আমার মালিক আমার প্রতি দয়া করেছে। তো এই তাওয়াক্কুলও থাকতে হবে এবং নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করতে হবে। তাওয়াক্কুলের আরেকটা দিক, তাওয়াক্কুল করার পাশাপাশি চেষ্টা করতে হবে, চেষ্টা যদি না থাকে তাওয়াক্কুল অনেক সময় আমাদের কাজে আসবে না। এখন আমি তাওয়াক্কুল তো করলাম আল্লাহ পাকের, হ্যাঁ উপর ভরসা রাখলাম, কিন্তু আমি বের হলাম না, কোনো কাজ করলাম না, কোনো মাধ্যম তালাশ করলাম না, তাহলে আমার এই তাওয়াক্কুল কোন কাজে আসবে? আমার এক জামানায় একটা ঘটনা আমাদের মুফতি শফিক আত্তারিদ আহমদ বারাকাতুল্লাহ আলিয়া মাদানী চ্যানেলে শুনিয়েছিলেন। এক জামানায় তিন বন্ধু ছিল, তো তিন ভাই ছিল, তারা একসাথে থাকতো। একবার ওই এলাকার মধ্যে, ওই গ্রামের মধ্যে একজন আল্লাহর নেক বান্দা আসলেন, মুসাফির ছিলেন, তিনি এসে ঘোষণা করলেন যে আমাকে কে মেহমানদারি করাবে। তো সবাই মিলে বলল, হুজুর আপনি আমাদের বাসায় আসেন, আপনি আমাদের বাসায় আসেন, আপনি আমাদের বাড়িতে তশরিফ আনেন। আল্লাহ নেক বান্দা ছিল, ওনার কদম পলে বরকত পাওয়া যাবে। ওই তিন ভাই ওনাকে আরজি দিলেন, হুজুর কবুল করে নিলেন, আল্লাহর সেই নেক বান্দা মুসাফির ব্যক্তি তাদের বাড়িতে চলে গেলেন। তারা অনেক তার হুজুরের খিদমত করলো, মেহমানদারি করলেন, উনি অনেক খুশি হলেন। কিছুদিন যাওয়ার পর ওই আল্লাহর নেক বান্দা দেখলেন, দু একদিন যাওয়ার পর দেখতেছে তারা তিন ভাই ঘর থেকে বের হয় না, সবসময় তারা ঘরের মধ্যে থাকে এবং একটা গাছের দিকে বারবার তাকিয়ে থাকে, তাদের বাগানে একটা গাছ ছিল। ওই আল্লাহর নেক বান্দা বললেন, তোমরা তিনও ভাই ঘরেই থাকো, তোমাদের উপার্জনের মাধ্যম কী? তো তারা বললেন, হুজুর এই যে গাছ রয়েছে এটার দিকে আমরা তাকিয়ে থাকি, বছরে একবার এটাতে ফুল হয়, এরপরে ফল আসে, সেগুলো বড় হয়, সেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো আমরা গাছ থেকে পেরে নিয়ে আমরা বাজারে গিয়ে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমরা এক বছর চলি। ওই আল্লাহর ওলি শুনলেন, কিছু বললেন না। সবাই যখন রাতে ঘুমালো, ওই আল্লাহর ওলি নেক বা আল্লাহর নেক বান্দা ওই গাছটাকে কেটে তিনি ওইখান থেকে চলে গেলেন। তাদের যে উপার্জনের মাধ্যম ছিল তিনি সেটাকে কেটে চলে গেলেন। সকালবেলা পুরো গ্রামে জানাজানি হয়ে গেল যেই নেক বান্দাকে, যেই মুসাফির ব্যক্তিকে তারা তিন ভাই নিজেদের ঘরের মধ্যে আরাম করতে দিয়েছেন, মেহমানদের এত ভালো করে করেছেন, ওই মুসাফির ব্যক্তি তো তাদের উপার্জনের মাধ্যম কেটে দিয়েছেন। কিছুদিন যাওয়ার পর ওই আল্লাহর নেক বান্দা সেই মুসাফির ব্যক্তি আবার সে গ্রামে আসলেন। এখন পুরো গ্রামের কেউ আর ওই ব্যক্তিকে, ওই মুসাফির ব্যক্তিকে তাদের ঘরে নিতে রাজি হচ্ছিল না। সবাই এটা ধারণা ছিল যে ইনি গতবার যার বাড়িতে মেহমান হয়ে গিয়েছিল তাদের উপার্জনের মাধ্যম ধ্বংস করে দিয়েছে, হয়তো আমাদেরও করবে, কিন্তু কেউ নিচ্ছে না। কিন্তু গতবার যেই তিন ভাইয়ের বাড়িতে তিনি ছিলেন, যাদের উপার্জনের গাছ তিনি কেটে চলে গিয়েছিলেন, এখন তারা তিন ভাই আবার হুজুরকে জোর করে তাদের বাড়িতে নিয়ে চলে গেলেন। লোকের অবাক হয়ে গেল, যেই ব্যক্তি তোমাদের তিন ভাইয়ের উপার্জনের মাধ্যম শেষ করে দিল তোমরা তাকে নিয়ে চলে যাচ্ছ। তখন তিন ভাই বলল যে তোমরা জানতে যে আমরা কেন নিয়ে যাচ্ছি, তাহলে তোমরাও সবাই তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে তিন ভাই নিয়ে চলে গেলেন। নিয়ে গিয়ে তখন ওই আল্লাহর নেক বান্দাকে, মুসাফির ব্যক্তিকে বললেন যে হুজুর, আপনি যখন কয়েকদিন আগে, কিছুদিন পূর্বে যখন আমাদের সেই উপার্জনের মাধ্যম গাছটাকে কেটে দিয়ে চলে গেলেন, প্রথমত আমাদের এটাতে অনেক কষ্ট হয়েছে, আমাদের ছিল একটা কষ্টের জায়গা, কিন্তু যখন আমাদের উপার্জনের মাধ্যম ছিল না, ঘর থেকে আমরা বের হলাম, বের হয়ে গিয়ে আমরা কাজ তালাশ করলাম, কাজ তালাশ করার পর আমরা দেখলাম তিন ভাই মিলে আমরা যতটুকু উপার্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমাদের গত দিনের তুলনায় এখন আমরা অনেক ভালো রয়েছি, কারণ কি আমরা চেষ্টাও করেছি আবার তাওয়াক্কুলও করেছি। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ নেক বান্দা এটাই তিন ভাইকে বুঝাতে চেয়েছেন যে শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি গাছের দিকে তাকিয়ে থাকলাম, কখন ফল আসবে, কখন সেগুলো বড় হবে, কখন আমি গাছ থেকে নিয়ে সেগুলো আমি বাজারে বিক্রি করব, কখন আমার উপার্জনের সেটার মাধ্যম হবে, এমনটা তো না। ওই আল্লাহর নেক বান্দা তাদেরকে এটাই বুঝিয়েছেন। তো আমাদেরও এটা শিক্ষার বিষয়, তাওয়াক্কুল কখন আমরা এমন করব না যে আমি তাকিয়ে রইলাম কোনো দিক দিয়ে, কোনো মাধ্যমে আমার কাছে আসবে, হ্যাঁ কেউ আমাকে মুখের মধ্যে দিয়ে দিবে লোকমা। আমাদের এমন হয়, একটু সুবিধা পেলে, একটু সহজতা পেলে, একটি আসানি পেলে আমরা শুধু বসেই থাকি, আসবে কোনো মাধ্যমে আসবে, কেউ আমাকে দিয়ে যাবে, লোকমা ধরে খাইয়ে দিবে আমাকে, আমার কাছে দিয়ে যাবে, এমনটা করা উচিত নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা করে হবে। যখন তাওয়াক্কুল করে আমরা চেষ্টা করবো আল্লাহ চাইতো ইনশাআল্লাহুল করিম, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, দুনের এমন এমন নিয়ামত আমরা পাবো ইনশাআল্লাহুল করিম যেটা আমাদের কল্পনায় আসে না। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে চেষ্টা করার পাশাপাশি আবার তাওয়াক্কুলও করতে হবে। এমন যেন না হয় আমরা তাওয়াক্কুল করলাম, চেষ্টা করলাম, তাওয়াক্কুলকে ছেড়ে দিলাম, এমন আল্লাহ পাক কোরআনে করিমে ইরশাদ করেছেন যে কানজুল ইমান থেকে অনুবাদ 28 পারা সুরাত তালাকের 3 আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনিই তার জন্য যথেষ্ট। যারা আল্লাহর উপর ভরসা করে তবে তিনিই তার জন্য যথেষ্ট প্রত্যেকটি কাজে। এমন না কখনো যে রিজিকের ক্ষেত্রে আমি শুধু আল্লাহর উপর ভরসা করলাম, এমন না। রিজিক হোক, আমার দুনিয়াবে কোনো কাজ হোক, দুনিয়াবে যেটাই হোক না কেন, সবসময় ভরসা এটাই যে মালিক আমার উপর দয়া করবে, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমার বেড়া পার হয়ে যাবে, আসান হয়ে যাবে। এটার পাশাপাশি আমাদের আখেরাতের বিষয়ে আল্লাহর উপর ভরসা করা প্রয়োজন, কারণ আমাদের আখেরাত, আমাদের যে ইবাদত রয়েছে, যে রিয়াজত রয়েছে, আমাদের যে নেকি রয়েছে আমার আপনার, সেগুলো দিয়ে আমরা কখনো পার হব এই ভরসা কখনো করা যাবে না। আল্লাহ পাকের দয়ার উপর আমরা বিশ্বাসী, আল্লাহ পাকের দয়ার উপর আমাদের ভরসা। যদি মালিক আমাদের উপর দয়া করে, আল্লাহ পাক যদি আমাদের উপর রাজি হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া সহজ হয়ে যাবে, আখেরাত আরও সহজ হয়ে যাবে, আখেরাতের মঞ্জিল আমরা পার পেয়ে যাবো। নাহলে দুনিয়ার আমাদের এই ইবাদত দিয়ে, এই ভাঙাচুরা নেকি দিয়ে, এই কোনো মতো আমাদের নামাজ দিয়ে, এগুলো দিয়ে কখনো আমরা কবর আখেরাত থেকে পার পাবো না। আল্লাহর উপর ভরসা, আল্লাহ যদি আমাদেরকে দয়া করে। হ্যাঁ, আখেরাতের বিষয়ে করতে হবে, দুনিয়ার বিষয়ে করতে হবে। আজকে অনুষ্ঠানে আমরা আল্লাহ ওয়ালাদের চরিত্রে, এই অনুষ্ঠানে আমরা হাসান বসির রহমতুল্লাহ চরিত্রের এই দিকটাকে আমরা নিয়ে নিই। দুটি দিক আমরা শুনেছিলাম, প্রথমত হচ্ছে ইলমে দিনার ইবাদতের, আর দ্বিতীয়ত হচ্ছে তাওয়াক্কুলের। এই দুইটি বিষয়কে আমরা নিয়ে নিই ইনশাআল্লাহ তাআলা, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। ইলমে দিন, ইবাদত, তাওয়াক্কুল, তিনটা জিনিসকে যখন আমরা একত্রিত করে যখন দুনিয়াতে আমরা চলবো, আল্লাহ যেহেতু ইনশাআল্লাহুল করিম, দুনিয়ার অনেক বড় বড় কাজের সমাধান হয়ে যাবে। ইলমে দিন এমন একটি গুরুত্বপূর্ণ যে অনেক ক্ষেত্রে ইলমে দিন আমলের আগে চলে যায়, ইলমে দিনের মাকাম আমলের উপর প্রাধান্য পায়। কিন্তু মনে রাখবেন, ইলমে দিনের যে মূল উদ্দেশ্য সেটা আমল করা। অনেক সময় আমরা তো ইলমে দিন অর্জন করি, মাদানী চ্যানেলে অনুষ্ঠানের পর অনুষ্ঠান দেখি, ঘন্টার পর ঘন্টা আমরা মাদানী চ্যানেল দেখি, কিন্তু যেগুলো শুনেছি সেগুলোর উপর আমল করা আমাদের জন্য কঠিন হয়ে যায়, বা সেগুলো আমরা আমল করি না। তো যে ইলমে দিনটা আমি অর্জন করলাম সেটার উদ্দেশ্য হচ্ছে আমল করা। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি তাহাজ্জুদ সম্পর্কে 100 হাদিস শরীফ শুনে নিয়েছে, কিন্তু এক রাকাত তো তাহাজ্জুদ পড়ে নাই, একদিনও তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য হয় নাই। আর কোনো ব্যক্তি 100 না, মাত্র 1 হাদিস শুনেছে তাহাজ্জুদের ব্যাপারে, এখন আজকে থেকে তাহাজ্জুদ পড়া শুরু করে দিল, এখন 100 হাদিস শোনার পরেও একদিনও যে তাহাজ্জুদ পড়ে নাই, ওই ব্যক্তি থেকে 1 হাদিস শোনার পর যে ব্যক্তি তাহাজ্জুদ শুরু করে দিয়েছে সে হচ্ছে উত্তম, তার এই দিনের জ্ঞান তাকে কাজে দিয়েছে। তো আমাদেরকেও এমন করতে হবে, ইলমে দিন অর্জনের পাশাপাশি সেগুলোকে আমলের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমলের মধ্যে যখন নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ তাআলা, তাহলে ইনশাআল্লাহুল করিম আমাদের জন্য দুনিয়ার অনেক কিছু সহজ হয়ে যাবে, ইবাদতে আমরা স্বাদ পাবো, আল্লাহ পাকের নৈকট্য আমরা হাসিল হব। পাশাপাশি ইলম এবং আমল এই দুটো জিনিস শিক্ষা দেওয়া হয় দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যাদের সন্তান রয়েছে, আলহামদুলিল্লাহ করিম দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে জামিয়াতুল মদিনা, আল্লাহ পাকের অনেক বড় দয়া, আমার মুর্শিদে কামিল আমিরুল সুন্নাত আমাদেরকে এমন একটি বিভাগ দিয়েছেন যেই জামিয়াতুল মদিনা অর্থাৎ কিতাব বিভাগ, যেখানে আলিম বানানো হয়, যেখানে শুধু আলিম বানানো হয় না বা আমল আলিমি দিন বানানো হয়, আমলদার আলিমি দিন বানানো হয়, যাদেরকে দেখলে আল্লাহ পাকের স্মরণ আসে, যাদের কথা মানুষের অন্তরের মধ্যে গেঁথে যায়, যাদের কথা শোনার পর মানুষের দিন দুনিয়া পরিবর্তন হয়ে যায়, মানুষ তওবা করে নেয়, এমন আলিম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় বানানো হয়। তো ইলম এবং আমল যেটা আমরা হাসান বসরির জীবনী থেকে শুনেছি, এই দুইটা জিনিস যদি আমি আর আপনি যদি আমাদের সন্তানদেরকে দিতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় দিয়ে দিই। যদি সন্তান ছোট থাকে তাকে হাফিজ বানাতে চাই, তাহলে দাওয়াত ইসলামী হেফজখানা রয়েছে মাদ্রাসাতুল মদিনা, সেখানে দিয়ে দিই। হয় আমার সন্তানকে হেফজখানায় দিয়ে দিই, নাহলে জামিয়াতুল মদিনায় দিয়ে দিই। আমার সন্তানকে আলিম বানাই অথবা হাফিজ বানাই, হ্যাঁ যদি বানাতে হয় দাওয়াত ইসলামী প্রতিষ্ঠানেই দিয়ে দিই, অন্যান্যগুলোতেও দেওয়া যায়, কিন্তু আমি বলবো পরামর্শ এটাই দেবো দাওয়াত ইসলামীতে দেয়। কারণ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যে কারিকুলাম রয়েছে, শিক্ষার যে আমাদের যেটা কারিকুলাম রয়েছে, সেটার মধ্যে আলহামদুলিল্লাহ আমলও রয়েছে। শুধু ইলম না, শুধু জ্ঞান না, জ্ঞান দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় না, তাদেরকে আমলও দেওয়া হয়, আমলের জজ্বাও দেওয়া হয়, আমলের মধ্যে ইস্তেক আমাদের মাদানি ফুলও দেওয়া হয়। তাই আমি বলবো ইলম আমল তাওয়াক্কুল যদি পেতে হয়, আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই, আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করায়, তাদেরকে জামিয়াতুল মদিনায় আমরা ভর্তি করে দিই। পাশাপাশি প্রত্যেক মাসে দাওয়াত ইসলামের তিন দিনের মাদানী কাফেলা সফর হয়, আমরা সেখানে আমরা সফর করি। পাশাপাশি প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতবার ইজতেমা হয়ে থাকে, আপনি সেখানে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ তাআলা ইলমে দিন অর্জন হবে, আমলের স্প্রিয়া পাওয়া যাবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহুল করিম। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন।